আমরা প্রার্থনা করার আগে আমি এটি বলতে চাই, গত সন্ধ্যায় আমি বিশ্বাস করি আমি একজন মহিলাকে বলেছিলাম, আপনি যদি আমাদের নির্দেশ অনুসারে কাজ করেন তাহলে সে এই মাথায় জল ভর্তি শিশুটি এটি সংকুচিত হবে। আর শিশুটির মাথা সংকুচিত হয়েছে গত রাতে একটি দড়ির মাপে আধ ইঞ্চি। তাই ভদ্রমহিলা তাকে এখন এখানে নিয়ে এসেছেন। এখন যে কারণে আমি এটা করেছি বোন, একটি উদ্দেশ্যের জন্য। দেখুন, আপনি যদি বাস্তবে কিছু ঘটতে দেখতে পান তাহলে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে তা বিশ্বাস করতে। মাঝে মাঝে আমি এটা করি, হয়তো ব্যক্তিকে উঠতে বলা, এক বা দুই পা এগিয়ে আসতে বলা, আপনাদের হাত নাড়তে বলা, আপনাদের আঙুল নাড়তে বলা, এমন কিছু যা তারা আলাদা করতে পারে, শুধু তাদের দেখাতে যে সবকিছু ঠিক আছে। তারা কেবল স্নায়বিক হয়ে পড়ে আর মনে করে যে এটি ঘটবে না, তবে এটি সর্বদা ঘটছে। দেখুন, তাকে করতে হবে। এখন কতজন প্রার্থনায় স্মরণ হতে চান? আপনি কি শুধু হাত তুলে বলবেন, প্রভু এটা প্রদান করুন? আসুন আমরা মাথা নত করি। প্রভু, যেমন আমরা গির্জার এই মহান গানটি শুনি, আমার মূল্যবান বন্ধু পল রাডার লিখেছেন, শুধু বিশ্বাস। আমরা এখন একটি ছেলের কথা ভাবছি যাকে তার পিতা শিষ্যদের কাছে নিয়ে এসেছিলেন। 10 দিনের বেশি হয়নি যখন যীশু তাদের শয়তান তাড়ানোর এবং অসুস্থদের সুস্থ করার ক্ষমতা দিয়েছিলেন। আর এখানে তারা একটি মৃগী রোগের কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল। আর তারা আমাদের প্রভুকে আসতে দেখলেন, আর তার পিতা দৌড়ে এসে বললেন, প্রভু আমাদের উপর দয়া করুন, আমার পুত্র শয়তানের দ্বারা বিভিন্নভাবে বিরক্ত। আমি তাকে আপনার শিষ্যদের কাছে নিয়ে এসেছিলাম এবং তারা তাকে সুস্থ করতে পারেনি। যীশু বললেন, আমি পারব যদি তুমি বিশ্বাস করো, শুধু বিশ্বাস। হে ঈশ্বর, আপনি তখন থেকে একটু বদলাননি। আপনি একই রকম প্রেমময়, মধুর এবং করুণাময় ঈশ্বর। আপনি তখন যেমন ছিলেন আজও তেমনই আছেন। আর প্রভু, সেই পিতার মতো আমরা সবাই ক্রন্দন করি, প্রভু আমাদের অবিশ্বাসের জন্য আপনি সাহায্য করুন। এটা খুবই সহজ, আমরা শুধু এটা নিয়ে হোঁচট খাই। পিতা, গত রাতে সেই ছোট্ট শিশুটিকে স্পর্শ করার জন্য আমরা আপনাকে ধন্যবাদ ও প্রশংসা প্রদান করতে চাই। সেই খুলিটা যেটা দেখতে ফুলে গিয়েছিল, অর্থাৎ হাড় স্ফীত হয়ে গিয়েছিল, গত রাতে আধা ইঞ্চি সেটা কমে এসেছে। আমরা এর জন্য কৃতজ্ঞ পিতা, যখন আমরা জানি যে আমাদের ডাক্তারদের গবেষণায় এই বিষয়ে কিছুই নেই, তারা এর জন্য কিছু করতে পারে না, কিন্তু আপনি এখনো ঈশ্বর, সমস্ত পরিস্থিতির নিয়ন্ত্রণকারী। আমরা আপনাকে ধন্যবাদ জানাই পিতা, এই মায়ের আনুগত্যের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আর মাধুর্য আর আনুগত্য এই দড়িটি নিয়ে আসার জন্য এবং এই কাগজের টুকরোতে আটকে দেবার জন্য, এখানে ঈশ্বরের মহিমার জন্য, জনসাধারণের কাছে তার সাক্ষ্য দেখানোর জন্য, ঈশ্বরের গৌরবের জন্য তার ছোট্ট বালকটি বেঁচে থাকুক একজন সাধারণ শিশু হয়ে। যে সকল হাত উপরে উঠেছে পিতা, তাদের প্রত্যেকের প্রয়োজন আছে, আমারও পিতা, আমারও প্রয়োজন আছে। আর এখানে অনেক আছে চিঠির আকারে অথবা এই বাক্সে, যাদের প্রয়োজন আছে, যাদের সত্যি প্রয়োজন আছে। হতে দিন প্রভু, আজ রাতে প্রত্যেকের প্রার্থনা যেন গ্রাহ্য হয়, তারা যেন এই মায়ের সাক্ষ্য গ্রহণ করে এবং একটি উদাহরণ হিসাবে দেখায় যে আপনি যখন কিছু বলেন সেটাই অন্তিম। আমাদের যা করতে হবে তা হল এটি গ্রহণ করা এবং তার উপর কাজ করা, এটি একটি সমাপ্ত কাজ। প্রভু, এই চিঠিগুলির এবং এই রুমালগুলির প্রত্যেকটিকে প্রদান করুন, যে লোকেদের উপর সেগুলি রাখা হয়েছে তারা যেন সুস্থ হন, প্রত্যেকে যারা তাদের হাত তুলেছেন পিতা।
We ask it in Jesus' name. Amen.
তাদের হৃদয়ের ইচ্ছা যেন পূরণ হয়, আমরা এটি প্রার্থনা করি যিশুর নামে, আমেন। আপনারা বসতে পারেন। আমি আপনাদের এখানে দড়িটি দেখাতে চাই, যে ভদ্রমহিলা সেখানে, আপনি যে ছোট শিশু মাথা সংকুচিত হয়েছিল, যেমন গত রাতে প্রভু পবিত্র আত্মার মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কি অসাধারণ নন? সুতরাং আমাদের বিশ্বাস করার জন্য সাহস প্রদান করেন। এখন যখন যীশু সেই গাছটিকে বলেছিলেন, মার্ক 11:23, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করুক, তিনি হয়তো চিৎকার করেননি। কেন? অকপটে তিনি এই বিষয়ে এত সহজ ছিলেন, যতক্ষণ না তার শিষ্যরা, আমি মনে করি তাদের মধ্যে একজন তাকে শুনেছিলেন। আর এটা যখন সেই মৃগী রোগী যখন প্রভু যীশু সামনে আসে, তখন ছেলেটি তার সবচেয়ে কঠিন অজ্ঞান অবস্থায় ছিল। সম্ভবত তিনি মৃতের মতো মাটিতে শুয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এমন একজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যার বিশ্বাস সে প্রেরিতদের থেকে উচ্চ ছিল। এখন আমি চাই এমন একজনকে যিনি ঐশ্বরিক আরোগ্য দানে বিশ্বাস করেন না এটা দেখতে। যিশু তাদের আত্মাদের তাড়ানোর ক্ষমতা দিয়েছিলেন আর তারা ব্যর্থ হয়েছিল। ক্ষমতা ব্যর্থ হয়নি, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। যিশু তাদের বলেছিলেন, কেন আমরা সে আত্মাকে তাড়িয়ে দিতে পারিনি? তিনি বলেছিলেন, তোমাদের অবিশ্বাসের কারণে। মণ্ডলীর এখনো একটি ক্ষমতা আছে। ঈশ্বর কখনো মণ্ডলীর থেকে তার ক্ষমতা কেড়ে নেননি, কিন্তু মণ্ডলীর তা নিয়ে কাজ করার জন্য যথেষ্ট বিশ্বাস নেই। সেটাই, এটা ঠিক ততটা সহজ। আমরা কখনো কখনো এটিকে এত জটিল করার চেষ্টা করি, কিন্তু আপনি সুসমাচারকে যত সহজ করবেন আপনার কাছে তত বেশি বাস্তব হবে। যখন আপনি এর সাথে সত্যিকারের সরল হয়ে যান, ঈশ্বর তাই বলেছেন যে এটি নিষ্পত্তি করে, আর সেটাই। শুধু এটা বিশ্বাস করুন, এগিয়ে যান। যিশু যখন বললেন কেহ কখনো তোমার ফল ভোজন না করুক, কেন? পাতাগুলি আগের মতোই সুন্দর ও উজ্জ্বল ছিল, বাকল দেখতে একই রকম ছিল, কিন্তু মাটির নিচে শিকড়ে জীবন ক্ষয় হতে শুরু করে। তাই এটি ক্যান্সারের উপর, যে কোনো ধরনের রোগের উপর যা আপনি ভাবতে পারেন। আপনি যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করতে পারেন, শিকড়ের গভীরে ক্যান্সার সেখানে থাকতে পারে, আপনার হাত শক্ত হতে পারে। ঐশ্বরিক আরোগ্য দানের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা যদি বিশ্বাস করতে পারেন, দেখুন কোথাও নিচে এটি ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। যিশু বলেছিলেন, তুমি যদি এই পর্বতকে বলো উপড়িয়া যাও এবং মনে মনে সন্দেহ না করো, কিন্তু বিশ্বাস করো যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এটা কি মনোরম না? এটা কার কাছ থেকে এসেছে? ঈশ্বরের পুত্র, যার বাক্য আকাশ ও পৃথিবী বিলীন হয়ে যাবে, কিন্তু তার বাক্য বিফল হবে না। এখন আপনি এটি করতে পারেন এমন একমাত্র উপায়, আপনার সঠিক লক্ষ্য এবং সঠিক উদ্দেশ্য থাকতে হবে। এখন আমি যদি এখান থেকে বের হয়ে বলি, আমি তোমাকে দেখাবো আমি এই পাহাড়টি সরাতে পারি, উপড়িয়া যাও পাহাড়, এটা কখনোই সরবে না, অবশ্যই না। আমি কি তা কোনো ব্যাপার না, এটা হতে হবে। প্রথমে আপনাকে ঈশ্বরের ইচ্ছা খুঁজে বের করতে হবে, যে কারণে সাধারণত প্রার্থনা লাইনে আমি খুব কষ্ট পাই, কারণ এটি এমন কিছু যা লাইনের মধ্যে দিয়ে গেছে এবং আরো অনেক কিছু, আর সেখানেই আপনি এটি ফিরে পাবেন। কিন্তু দেখুন, আপনার যদি অস্বীকৃত পাপ থাকে, আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আমি মন্দ আত্মাকে চলে যেতে বলার আগে আমি সেই ঘটনাটি বাস্তবে নিশ্চিতভাবে দেখি, যেন সেই জীবনে এমন কিছু না থাকে যা কোনো কিছুতে বাধা দেবে। দেখুন, কারণ মনে রাখবেন, এই দানগুলিতে আপনি তাদের সাথে সমস্যায় পড়তে পারেন। ঈশ্বর, আপনাদের মনে আছে একবার একজন ভবিষ্যৎ বক্তা দিয়েছিলেন, একজন মানুষ থেকে একজন ভবিষ্যৎ বক্তা তৈরি করেছিলেন মসি, আর তাকে সেখানে যেতে বললেন পাথরের সাথে কথা বলতে, আর সেই ভবিষ্যৎ বক্তা উত্তেজিত ছিলেন এবং বাইরে গিয়ে পাথরে আঘাত করলেন। খ্রিস্টের দুর্বলতার কথা বলছি, যে তাকে দ্বিতীয়বার মরতে হবে অথবা দ্বিতীয়বার আঘাত পেতে হবে, এটা আনার ক্ষমতা তার ছিল, কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না। আমি কখনোই বিশ্বাস করতে পারিনি যে ইলিশায়ের পাশ দিয়ে যাওয়া ঈশ্বরের ইচ্ছা ছিল, কারণ শিশুরা তাকে টাক পড়া বলে উত্তক্ত করছিল। আমি মনে করি না তার এটা করা উচিত ছিল, কিন্তু তিনি একজন ভাববাদী ছিলেন আর রাগান্বিত হয়েছিলেন এবং সেই শিশুদের উপর অভিশাপ দিয়েছিলেন এবং দুটি ভাল্লুকি 42টি ছোট নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। দেখুন, কিন্তু আমি বিশ্বাস করি না তার এটা করা উচিত ছিল, আর এটা শুধু আমরা। ঈশ্বর, আমি আজ বিশ্বাস করি তিনি তার মণ্ডলীকে ক্ষমতায় আনার আগে তিনি তার মণ্ডলীকে পরীক্ষা করেন যে সে কি করবে। আমরা পরের বার হয়তো, যদি প্রভু চান, যখন আমি ফিরে আসব, আমরা এরকম কিছু নিয়ে সবিস্তারে দেখব, এমন কিছু যা ঘটতে চলেছে, আর তখন আমরা এর সম্পর্কে আরো জানব। কিন্তু আপনারা যদি বলেন প্রভু আমি বিশ্বাস করি, সন্দেহ করবেন না আপনার হৃদয় থেকে। এখন উদাহরণস্বরূপ বলুন, আমি একটি উপত্যকায় ছিলাম এবং আমি লক্ষ লক্ষ লোকদের কাছে প্রচার করছি, কিন্তু সেখানে পাহাড়ের ওপারে 100 জনের একটি দল আছে এবং তারা খ্রিস্টকে না জেনেই মারা যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে প্রচার করার জন্য 10 লক্ষ জনকে পেয়েছি, কিন্তু তবুও আমার হৃদয়ে কিছু আমাকে বলছে, সেই লোকদের কাছে যাও, তাদের কাছে যাও, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি নিজে যেতে চাই না, কিন্তু তবুও আমার মধ্যে কিছু আছে, দেখুন সেটা ঈশ্বর তখন চলমান। লক্ষ্য কি তা দেখুন, নিজের জন্য নয়, যাওয়ার উদ্দেশ্য কি তা দেখুন, নিজের জন্য নয়। এখন যদি আমি বলি ঠিক আছে, যদি আমার উদ্দেশ্য সেখানে পৌঁছাবার জন্য ঠিক হয়, কিন্তু যখন আমি এখানে উঠি এবং এখানে একটি বড় পাহাড়, আমি বলি, আপনারা জানেন, আমি যদি সেই পাহাড়ের উপরে যেতে পারি এবং সেই সব শত মানুষকে বাঁচাতে পারি, একদিন সেখানে তাদের একটি মূর্তি থাকবে। ভাই ব্রানহাম, মহান ধর্মপ্রচারক, এখন আমার উদ্দেশ্য সঠিক নয়, পাহাড় সরবে না না মহাশয়, কিন্তু যখন আমার উদ্দেশ্য ও লক্ষ্য সঠিক হয় এবং আমার অন্তর থেকে ঈশ্বর আমাকে নেতৃত্ব দিচ্ছেন আর আমি পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে যেতে পারি, আমি বলবো, পাহাড় সরে যাও। সম্ভবত এটা যখন আমি তা বলি আর যখনই আমি সঠিক আত্মার সাথে তা বলি, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বরের ইচ্ছায় সেখানে তা নাও হতে পারে, তবে সে পাহাড়ের সামান্য এক চামচ অংশ সরে যেতে পারে, তবে এটি তার পথে রয়েছে। পরের দিন 2 পাউন্ড সরে যেতে পারে, পরের দিন 1 টনের 1/4 এবং হয়তো 1 মাসে 5 টন কমে যাবে। এটা কি এখনো হয়তো দেখা যায়নি, তবে সে তার রাস্তায় চলে যাচ্ছে। আমি ঠিক সেখানেই থাকব এবং জিনিসটি সম্পন্ন হতে দেখব, কারণ ঈশ্বর তাই বলেছেন এবং সেটা এর নিষ্পত্তি করে। আপনি কি আজ রাতে সেখানে আপনার মায়ের কথা ভাবতে পারেন? ঠিক আছে, আপনি যদি এটি মনে করেন তবে সে সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে। এটা যদি আপনি শুধু বিশ্বাস করেন, শুধু বাক্যটি বলুন আর এটি বিশ্বাস করুন, দেখুন, শুধু বিশ্বাস করুন, এটি বিশ্বাস করুন, এটা অনন্ত জীবন। এখন কাল বিকেলে আমি বিলিকে বলেছিলাম আজ রাতে শুধু প্রার্থনার কার্ডগুলি বাদ দিতে, আর আমি কথা বলতে চেয়েছিলাম। আমি স্বীকার করছি, সত্যি বলতে আমি জানুয়ারি থেকে বিদেশে যাচ্ছি এবং ফিরে এসে ফিনিক্সে, ঠিক বাড়িতে এবং পুনরায় এবং সম্পূর্ণরূপে সেই বিচক্ষণতা, যতক্ষণ না আমি এতে দুর্বল হয়ে পড়ি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা জানি না, এটা ঠিক আমাকে বেত্রাঘাত করে, আর তারপর আমাকে ছেড়ে যেতে হবে। এবং আপনারা, আপনার ভাইয়েরা আমাকে আরো কিছুদিন থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমি সেটা প্রশংসা করি। আমি অবশ্যই মনে করি যে এখানে সেবকদের একটি চমৎকার দল রয়েছে। যদি আমরা সহভাগিতার জন্য আরো কিছুটা সময় পেতাম, যদি প্রভু ইচ্ছা করেন আমি এক সময় ফিরে আসব, আর কিছু না, শুধু এক মণ্ডলী থেকে অন্য মণ্ডলীতে যাব এবং শহরের চারপাশে ঘুরব এবং আপনাদের সকলকে দেখব। আমি এটা করতে পেরে আনন্দিত হব। ঈশ্বরের রাজ্যকে সাহায্য করার জন্য আমি যা কিছু করতে পারি, অর্থাৎ আপনি যদি চান যে আমি এটি করি, আর কোনো কোনো সময় ফিরে এসে আমাদের সাথে যোগদান করুন আর একটি সুন্দর ভালো সভা কোথাও করুন। আর মনে রাখবেন ভাইয়েরা, আমি আপনাদের জন্য প্রার্থনা করব, এটা একটা বিষয় নিশ্চিত, আর আমি চাই আপনারা সবাই যেন আমার জন্য প্রার্থনা করেন। এখন আমি আগামীকাল সকালে শহরে এই সমস্ত বিভিন্ন মণ্ডলীর সভাতে, এখন জেফারসনভিল থেকে কিছু ব্যক্তিরা এখানে এসেছেন, আমার কিছু বন্ধুরা মণ্ডলীর, আমার একজন ট্রাস্টি এখানে আসছেন, ভাই ফ্রেড সোথম্যান, আমি কখনোই তাকে সবাই দেখতে পাইনি, আর ভাই ও জেফারসনভিল থেকে আমার আরো অনেক বন্ধু, আমার প্রাথমিক সেখানকার, আমার সচিব, আর সবাই এখানে আছেন, সবার কোথাও আমি এখনো তাদের দেখতে পাইনি। আর ভাইয়েরা, এই শহরে এখানে কিছু সুন্দর মণ্ডলী আছে, আর বাকি সব দর্শনার্থীরা তাদের মধ্যে একজন খুঁজুন এবং আগামীকাল এই মণ্ডলীগুলিতে যান, তারা আপনাদের সাথে ভালো ব্যবহার করবে, আমি নিশ্চিত। তারা আমাদের ভাই যারা এই ধরনের সেবা কার্যে বিশ্বাস করেন, সেই জন্য তারা এখানে প্ল্যাটফর্মে এবং এখানে শ্রোতাদের মধ্যে বসে আছেন, কারণ তারা এতে বিশ্বাস করেন, আর আমি সেই পুরুষদের প্রশংসা করি। প্রভু এখানে এই ফুল গসপেল বিজনেসম্যানদের আশীর্বাদ করুন যারা এই সবার জন্য অর্থ প্রদান করেছেন। আমি বিশ্বাস করি এটা ঠিক যে সবার জন্য অর্থ প্রদান করেছেন। আমি তাদের অনেক অর্থ সহায়তা পেয়েছি, কারণ আমাদের এমন হওয়া উচিত নয়, তবে অনেকবার ভাইরা সামান্য কিছু পার্থক্য তৈরি করেন, যেমন একজন ব্যক্তি কোনো কিছু বিশ্বাস করেন, অন্যজন সামান্য কিছু, এটি একটি সামান্য ঘর্ষণ সৃষ্টি করে এবং পুরনো ঘা তৈরি করে। এটা এই সময়ের মধ্যে নিরাময় হওয়া উচিত, কিন্তু এটা, আর যদি আপনি অথবা যদি আমি ফুল গসপেল বিজনেসম্যানদের পাই, তখন এই ধরনের এটি আবদ্ধ করতে সাহায্য করে এবং আমরা একত্রিত হতে পারি, আর আমাদের একসাথে সত্যিকারের সহভাগিতা আছে, সত্যিকারের ভালো সময়, আর আমরা সেটা প্রশংসা করি। ঈশ্বর তাদের আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি প্রভু এটি উত্থাপিত করেছেন একটি উদ্দেশ্যের জন্য। এখন আর তারপর অন্য একদিন ভাই ওরাল রবার্টসের স্থান দেখার সৌভাগ্য আমার হয়েছিল, আর আমার এমন একটি বিশাল জায়গা, একটি খুব সুন্দর স্থান, এটা প্যান্টিকোস্টের একটি স্মারক। তারপরে আমি ভাই টমি অসবর্নের কাছে গেলাম, আরেকটি চমৎকার স্থান, ঈশ্বরের বিস্ময়কর দাস। ভাই টমি ও আমি খুব নিকটে, এবং ভাই ওরাল সত্যিকারের ঘনিষ্ঠ ভাই, এবং আমরা একে অপরকে স্নেহ করি, আর ঈশ্বরের রাজ্যে মানুষের মঙ্গলের জন্য আমরা যা করতে পারি তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা। করছি। তাই আমি অবশ্যই সে সমস্ত পুরুষদেরকে এই শহরে আসার জন্য সমাদর করি যাদের আপনি পেয়েছেন। এই সমস্ত উত্তম পুরুষদের মধ্যে তোমরা মেষেরা অপূর্ব মেষপালকদের পেয়েছ। আমি এটা এভাবেই বলবো, প্রভু আপনাদের সাথে থাকুন, এটাই আমার প্রার্থনা। আর এখন আগামীকাল বিকেলে আমি ভাইয়েরা, কখন সভা শুরু হবে? আড়াইটা, একটা অথবা দেড়টার সময় আপনাদের এখানে থাকা উচিত, যাতে তারা বাকি সভাগুলিতে বাধা না দেয়। এখন যদি ছেলেরা আপনাকে ইতিমধ্যে না বলে থাকে, আজ রাতে তাদের কাছে কিছু বই আছে, ছবি আর এরকম, এবং টেপ এবং রেকর্ড সভাগুলো, আর তারা সেগুলো বিক্রি করছে, কিন্তু আমরা তাদের আগামীকাল বিশ্রামবারে বিক্রি করতে দেব না। আগামীকাল কোনো বই বা কিছু বিক্রি হবে না, তাই আমরা করব না। আমরা কখনোই এটি অনুমোদন করিনি, যদিও অনেকেই বলেছেন আপনি ভয়ানক ভুল করছেন। আর বৃদ্ধ পিতা বসওয়ার্থ আমাকে বলতেন, ও ভাই ব্রানাম, আপনি সেখানে ভুল করছেন, কিন্তু আমি সেটা অনুভব করি। দেখুন, আর আমি অনুভব করি, আপনি যদি একটি চান, তারা আপনাকে একটি দিয়ে দিবে, কিন্তু আপনি যদি, কিন্তু আমরা বিক্রি করতে পারছি না, না বিশ্রামবারে, না। এটাই, যদি আমি সেটা বিশ্বাস করি, তাহলে আমাকে সেটা মানতে হবে, আমাকে স্বয়ং মানতে হবে, আপনারা বুঝেছেন? আর আমাকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে মানতে হবে, আর তাই অথবা আপনি বাড়িতে পাঠাতে পারেন, আর বাড়ি পর্যন্ত, সেই স্থান পর্যন্ত, এবং এটা নিতে পারেন। এখন আজ রাতে, ও আসুন, আমরা সবাই ভুলে যাই, ও কোনো কাজ যে করতে হবে অথবা অন্য কিছু অথবা দিনের পরিশ্রম, আসুন সবকিছু একপাশে রেখে কয়েক মিনিটের জন্য বাক্য দেখি, আর দেখি ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কি কথা বলবে। আর আমি যেন প্রার্থনা করতে পারি যে ঈশ্বর আমাদের আজকের রাতে একটি অত্যন্ত মহান আশীর্বাদ দিবেন। জিন, আপনি কি তাকে আমার কাছে আনতে পারবেন? আপনি কি সেই ছোট্ট মেয়েটিকে আমার কাছে আনতে পারবেন? সে কি খুব সুন্দর একটি ছোট জিনিস নয়? তুমি কি আমার সাথে বাড়িতে যেতে চাও আর আমার ছোট্ট সারার সঙ্গে খেলতে চাও? সে এতটা উঁচু। ও, তুমি যাবে? আমিও চাই তুমি সেটা করো। সে তোমার আকারের প্রায়, আর সে বাবার ছোট মেয়ে। আর আমি জানি তুমিও তোমার বাবাকে ভালোবাসো, তাই না মা? ও, তুমি নিশ্চয়ই করো। সবচেয়ে সুন্দরী ছোট মেয়ে, আমি এখানে বসে আছি, তাকে দেখছি। ছোট চোখ দুটি একটি কম্বলের মধ্যে দুটি পোড়া গর্তের মতো দেখায়, আর অল্প বাদামি চুল। আমি ছোট বাচ্চাদের ভালোবাসি। আমার বাড়িতে দুটি ছোট মেয়ে আছে, তাদের একজন রেবেকা এবং অন্যজন সারা। এখানে কিছু সময় আগে আমি দূরে ছিলাম, তারা উভয়ই বাবার ছোট মেয়ে, আপনারা জানেন, আর আমি তাদের ভালোবাসি। আর যখনই আমি ফিরে আসি, আমি তাদের পিঠে তুলে নিই। শুধুমাত্র বেকি এর জন্য অনেক বড় হয়ে গেছে, সে আমার মতো বড় হয়ে গেছে, সে এখন আমার পিঠ ভেঙে দেবে, কিন্তু সে এখনো বাবার ছোট মেয়ে, যাই হোক। আর এখন প্রায় আরো এক বছর আমরা তাকে পাবলিক স্কুল থেকে দূরে কোথাও বাইবেল স্কুলে ভর্তি করাতে চাই, আর তারপর তারা বাবার জন্য অপেক্ষা করছিল, আপনারা জানেন বাড়িতে আসবেন, আমি সবার জন্য বাইরে ছিলাম, আর আগামীকাল তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করবে আমার আগমনের জন্য। আর তাই আমি খুব ভোরে প্রায় 3 অথবা 4টার সময় প্রবেশ করলাম, আর মা দরজার কাছে এসে আমাকে ঢুকতে দিলেন, আর আমি খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত ছিলাম এখানে প্ল্যাটফর্মে। আমি যখন অভিষিক্ত এটা ঠিক বোধ হয়, কিন্তু যখন এটি একবার আপনাকে ছেড়ে চলে যায়, তখনই আপনি সমস্যায় পড়েন। কতজন তা জানে? কেন, এটা নিশ্চিত। দেখুন, এলিয় পর্বতে উঠে স্বর্গ থেকে আগুন ডেকেছিলেন, স্বর্গ থেকে বৃষ্টি ডেকেছিলেন, এবং তারপর যখন আত্মা তাকে ছেড়ে চলে গেল, তিনি 40 দিন প্রান্তরে ঘুরছিলেন, এবং ঈশ্বর তাকে খুঁজে বার করলেন, কোথাও একটি গুহায় টেনে নিয়ে গেলেন। জোনা, তিনি নেমে গেলেন এবং 3 দিন ও রাত একটা তিমির পেটে বাস করলেন। তীরে উদ্গ্রহণ করা হয়েছিল আর প্রচারে গিয়েছিলেন। পুরো শহর অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে আসেন, আর অভিষেক যখন তাকে ছেড়ে চলে গেল, তখন তিনি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন এবং ঈশ্বরকে তার প্রাণ নিতে বললেন। দেখুন, আমি উইলিয়াম কপারের কবরের পাশে দাঁড়িয়েছি, বেশি দিন আগে নয়, যিনি সে বিখ্যাত স্তোত্রটি লিখেছিলেন, যা আমরা আমাদের সহভাগিতায় সবাই ব্যবহার করি। রক্তে ভরা ঝর্ণা আছে, ইমানুয়েলের শিরা থেকে বয়ে আসা, যেখানে পাপীরা বন্যার নিচে ডুবেছিল। আপনি কি কখনো শুনেছেন তার কি হয়েছিল? সেখান থেকে অনুপ্রেরণা চলে যাওয়ার পর তিনি আত্মহত্যার জন্য নদী খুঁজে বার করার চেষ্টা করেছিলেন। আমি পুরাতন ক্যান্টাকি ঘরের ঠিক অপর পাড়ে বসবাস করি, আর স্টিফেন ফস্টার আমেরিকাকে তার সবচেয়ে বিখ্যাত লোকগান দিয়েছেন। আর যখন তিনি লিখবেন, অনুপ্রেরণা পান, সেই অনুপ্রেরণা একটি গান লেখার জন্য। তারপর যখন তিনি এটার থেকে বেরিয়ে আসেন, তখন তিনি মাতাল হয়ে যান, অবশেষে চাকরকে ডেকে খুঁড় নিয়ে আত্মহত্যা করেন। লোকেরা জানে না যে সেই আধ্যাত্মিক রাজ্যের বসবাসকারী লোকেরা কিসের মধ্যে দিয়ে যায়। এখন এখানে আপনার মনে হচ্ছে আপনি একটি পাহাড় সরাতে পারেন, কিন্তু অভিষেক, আপনার কাছ থেকে যেতে দিন, আর সেই দরজা দিয়ে যেতে শুরু করুন। যদি কেউ আপনাকে ধরার জন্য না থাকে, দেখুন, আর তারপর সম্ভবত কয়েক ঘন্টার জন্য খুব কষ্টে আপনি কোথায় আছেন আশ্চর্য হবেন, আর তারপর রাতের পর রাত এটি আপনার সেরাটি নেয়। আর ছোট্ট সারা এবং রেবেকার সম্পর্কে আপনাদের বলতে চাই, তাই পরের দিন সকালে আমি ঘুমোতে পারিনি, আর আমি উঠে বসলাম, একটি চেয়ারে বসলাম, এবং কিছুক্ষণ পর বেকি, সবার থেকে বড়, তার সারার থেকে লম্বা পা ছিল, আর তাই বেকি দৌড়ে আসে ঘুম থেকে উঠে, বিছানা থেকে লাফিয়ে তার ছোট বোনকে না জাগিয়ে, আর এখানে সে বাড়ির মধ্যে দিয়ে আসে যতটা সম্ভব জোরে দৌড়ে। সে বলছিল, বাবা বাবা, আমি আমার একটি পা বাড়িয়ে দিলাম, এবং সেখানে ঝাঁপিয়ে পড়ল, বেশ ভারসাম্যপূর্ণ, অনেকটা আধুনিক গির্জার মতো। আপনারা জানেন এটি একটি দীর্ঘ সময়ের জন্য খেলার মধ্যে রয়েছে, আপনারা জানেন কয়েকশো বছর ধরে সে সঠিকভাবে নিজের ভারসাম্য রাখতে পারত। আর সে আমার চারপাশে তার বাহু রেখে বলল, ও আমার বাবা, আমার বাবা। আর ছোট সারা হট্টগোলের মধ্যে জেগে উঠেছিল, ঠিক আছে, আমি জানি না আপনার সন্তানরা তা করে কিনা, আমার সন্তানরা করে, ছোট জন তাকে দেওয়া বড় জনের কাপড় নিয়ে আসে। আর তাই সারা বেকির পায়জামা পরিধান করেছিল, পায়জামার পা অনেক বেশি লম্বা ছিল আপনারা জানেন। আর এখানে সে আসে ছোট শিশু, পড়ে যাওয়ার মতো করে হোঁচট খেয়ে, আর সে সেখানে পৌঁছায় একটু দেরিতে। তাই বেকি মুখ ঘুরিয়ে বলল, সারা, আমার বোন, আমি তোমাকে কিছু বলতে চাই। সে বলেছিল, আমি এখানে প্রথমে এসেছি, আর আমার একাধিকার আছে, তাই আমি সম্পূর্ণ বাবাকে পেয়েছি, আর তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। এভাবেই কিছু মানুষ ধর্ম নিয়ে ভাবার চেষ্টা করে, তাই না? সেটা ঠিক। আর দরিদ্র ছোট সারা, সে তার ছোট ঠোঁট বাঁকিয়ে দিল, আর তার ছোট কালো চোখ আমার দিকে তাকালো, আর সে কাঁদতে শুরু করলো। আর বেকি আমার গালে তার গাল লাগিয়েছিল, আমাকে আলিঙ্গন করে, আমি তাকে ভালোবাসি। আর সারা চলে যেতে শুরু করে, কারণ বেকি বাবাকে সম্পূর্ণ নিয়ে নিয়েছিল। আমি এইভাবে অন্য হাঁটু বাড়িয়ে দিই, আর তার দিকে এইভাবে এগিয়ে দিই। ও সে দ্রুত উঠে দাঁড়ালো এবং দৌড়ে আমার হাঁটুতে লাফিয়ে উঠল। সে খুব বেশিক্ষণ আশেপাশে ছিল না, আর তার পা মেঝেতে পৌঁছায়নি। সে এক ধরনের টলমলে ছিল, সম্ভবত আমার মতো অল্প টলমলে, আপনারা জানেন। আর সে মেঝেতে পৌঁছতে পারেনি, সে একটি বড় সম্প্রদায় ছিল না, আপনারা জানেন, আর তাই সে শক্ত মেঝেতে নামতে পারেনি, সে যথেষ্ট কাছাকাছি ছিল না, আর তাই সে একরকম ছটফট করছিল। আর আমি তার চারপাশে দুটি হাত এভাবে নিক্ষেপ করে তাকে আমার কাছে জড়িয়ে ধরলাম। আর সেই ছোট কালো চোখগুলোকে চকচক করে রেবেকার দিকে ফিরে তাকালো। সে বলল, রেবেকা, আমার বোন। সে বলল, এটা ঠিক যে তুমি বাবার সব পেয়েছ, কিন্তু আমি চাই তুমি একটা বিষয়ে জানো, বাবা আমার সবকিছু পেয়েছেন। তাই সেটা ঠিক সেই রকম তিনি আমাকে পেয়েছেন। আমার কাছে হয়তো বড় কিছু করার শিক্ষা নেই, কিন্তু যতক্ষণ না আমি জানি তিনি আমার সবকিছু পেয়েছেন, আমার অস্থিরতায় তাকে শুধু তার দুই হাত দিয়ে জড়িয়ে ধরতে দিন, এটা আমাকে ভালো বোধ করাবে। ঠিক আছে, আসুন আমরা বাক্য পড়ার আগে তার কাছে ছোট প্রার্থনা করি। এখন স্বর্গীয় পিতা, আমরা বুঝতে পারি যে আমরাও শিশুদের মতো, আর আপনি আমাদের সাথে থাকতে ভালোবাসেন এবং আমাদের সাথে আরাধনা করতে। আর যখন আমরা আপনার উপাসনা করি এবং আপনি আমাদের ভালোবাসেন, আর আপনার বাহুতে আমাদের ধরে রাখেন এবং আপনার পবিত্র আত্মা প্রেরণ করেন, আর আমাদের জ্ঞাত করেন যে আপনি জীবিত আছেন এবং আপনি আমাদের পিতা, আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এখন যেন পবিত্র আত্মা আজ রাতে আমাদের কাছে আসেন, প্রতিটি হৃদয়কে ভালোবাসুন, প্রভু আমাদের নতুন আশীর্বাদ করুন, আমাদের উপর করুণার শিশির বিন্দু ঢেলে দিন। পিতা, আমাদের পাপের দিকে তাকাবেন না, সেগুলি অনেক বেশি, প্রভু তাদের ক্ষমা করুন, তাদের বাদ দিন পিতা, আর আমাদের আপনার বাহুতে নিন এবং আমাদের অসুস্থতা নিরাময় করুন, আর আমাদের আত্মাকে শুদ্ধ করুন, আর আমাদের আত্মাকে মুক্ত করুন, প্রভু যেন আমরা আপনার আরাধনা এবং প্রশংসা করতে পারি, বাড়ির চারপাশে ছোট বাচ্চাদের দৌড়ে বেড়ানোর মতো, শুধু জানি পিতা আমাদের দেখছেন, এটা প্রদান করুন প্রভু। এখন কোন মানুষ পারে না বাক্যের ব্যাখ্যা করতে, আমরা তা উপলব্ধি করি, যখন সিংহাসনে অধিষ্ঠিত তার ডান হাতে বইটি দেখেছিলেন, আর স্বর্গে কোনো মানুষ ছিল না, অথবা পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে, যিনি বইটি খোলার জন্য অথবা সিল মোহরগুলি মুক্ত করার জন্য যোগ্য ছিলেন। আর সেখানে একটি মেষশাবক উঠে আসে, যাকে পৃথিবীর ভিত্তিতে বধ করা হয়েছিল, আর তিনি যোগ্য ছিলেন, আর তিনি পুস্তকটি নিয়েছিলেন এবং সিলমোহরগুলি মুক্ত করলেন এবং পুস্তকটি খুললেন। হে মেষশাবক, আজ রাতে আসুন, আমাদের জন্য পুস্তকটি খুলুন পিতা, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, কারণ আমরা এটি যীশু নামে প্রার্থনা করি, ঈশ্বরের মেষশাবক, আমেন। আমি বেছে নিয়েছি আজ রাতে এখানে তিনটি শব্দের একটি ছোট শাস্ত্রের পদ। তবে প্রথমে আমি যখন লিখিত সুসমাচার থেকে একটি অথবা দুটি পদ পড়তে চাই, 11 অধ্যায়ের 23 পদ দিয়ে শুরু করে। যীশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করেছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। আর একটি পাঠ্যের জন্য আমি এই তিনটি শব্দ ব্যবহার করতে চাই, ইহা কি বিশ্বাস করো? কিছুদিন আগে একটা গল্প পড়েছিলাম, আমি মনে করি এটি একটি কাল্পনিক গল্প ছিল, আর বেশিরভাগ সেবকরা আমার ধারণা ডাক্তার ইনগ্রাহামের সেই বইটি পড়েছেন, দ্য প্রিন্স অফ দ্য হাউস অফ ডেভিড। এটি একটি দুর্দান্ত বই, এটা আমি মনে করি এটা একেবারে ছাপার বাইরে। আমি এটি মুদ্রণ করতে চাই যাতে আমি এটি লোকদের মাঝে রাখতে পারি। আর সেখানে আমি লাশারের উপর একটি ছোট নিবন্ধ পড়ছিলাম, এবং যীশু আর মরিয়ম ও মার্থা লাশারের বোন। আর আমি সেখানে পড়ছিলাম যে যীশু কোথায় থাকতেন। আমি বিশ্বাস করি মরিয়ম ও মার্থার সাথে তারা উভয় সুন্দর ইহুদি মহিলা ছিলেন, আর লাশার মন্দিরে একজন লেখক হতে শিখেছিলেন বা প্রশিক্ষণ নিচ্ছিলেন, যাজকদের জন্য আইনের চিঠি তৈরি করছিলেন। আর যীশু মহান সহভাগিতা পেয়েছিলেন, বিশেষ করে লাশারের সাথে। যখন আমরা বইটিতে পড়ি যে তিনি যখন তাদের বাড়িতে আসেন, আর মার্থা তার কথাগুলো শোনার ব্যাপারে একটু ধীর ছিলেন, কিন্তু তাকে রাতের খাবার প্রস্তুত করতে হয়েছিল এবং টেবিল সাজাতে হয়েছিল, কিন্তু মরিয়ম তার পায়ের কাছে বসেছিলেন, আর যীশু বলেছিলেন যে মরিয়ম ভালো বিষয় বেছে নিয়েছেন। আর তারপরে আমাদের বলা হয়েছিল যে লাশার সেই ব্যক্তি যিনি যীশুকে যোহনের কাছে নিয়ে এসেছিলেন, ডাক্তার ইনগ্রাহামের বইয়ের গল্পে এবং দ্য প্রিন্স অফ দ্য হাউস অফ ডেভিড এর উপর। যাই হোক, এটি সত্য নাও হতে পারে, আমি জানি না, তবে এটির পটভূমির জন্য কিন্তু তিনি তাদের সঙ্গে বসবাস করছিলেন। এখন আমরা শিখতে যাচ্ছি এই আগামী এই গত সপ্তাহে বড় যীশু যোহন লিখিত সুসমাচারের 5:19 বলেছেন, আমি পুত্র আপনা হইতে কিছুই করিতে পারেন না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। কেননা তিনি যাহা যাহা করেন পুত্র সেই সকল তদ্রূপ করেন। দেখুন, কেবল পিতাকে যাহা করিতে দেখেন। সুতরাং এটিকে সত্যি সঠিক কাহিনী বানাতে পিতা ঈশ্বর অবশ্যই তার পুত্র যীশুর সাথে কথা বলেছেন, আর বলেছেন আপনার বন্ধু লাশার মারা যাচ্ছে, কিন্তু এটি ভালোর জন্য হতে চলেছে, তাই আপনি বাড়ি ছেড়ে চলে যান, কারণ আপনার কাছে তার প্রার্থনা করতে বলা হবে, অথবা তাকে সুস্থ করুন। আর আমি চাই না তুমি এটা করো। আপনি যদি কাহিনীটি দেখেন, যখন আমরা চলতে থাকি আপনি দেখতে পাবেন যে এটি সেই সত্যের সাথে মিলে গেছে। সুতরাং যীশু কোন সতর্কতা বা কিছু ছাড়াই বাড়ি থেকে অন্য কোথাও চলে যান। সে রাতে আবার ফিরে আসেনি, আর তিনি অন্য কোন শহরে চলে যান। আর যীশু বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে কষ্ট শুরু হয়ে যায়। আর যীশু যখন আপনার বাড়ি ছেড়ে চলে যান, তখন সমস্যা তার পথে চলে আসে। শুধু মনে রাখবেন, তিনি যখন আপনার বাড়ি ছেড়ে চলে যান তখন সমস্যা পথে চলে আসে। আপনি যখন সামাজিক সমিতিগুলিকে এবং অন্যান্য বিষয়গুলিকে আপনার গির্জার নিখুঁতভাবে কাজ করতে দেন, যেমন কিছু বড় বড় 16 সিলিন্ডার রিকেন ব্যাকের মতো, আর আপনি যীশুকে সেখান থেকে বের করে দেন, যীশু যখন আপনার গির্জা থেকে চলে যান, সমস্যা রাস্তায় নেমে পড়ে। হ্যাঁ মহাশয়, যিশু যখন একটি সম্প্রদায় ত্যাগ করেন তখন তারা তাকে এক পাশে রেখে বলে, ঠিক আছে, এখন আমরা বিশ্বাস করি না যে এই বিষয়গুলি সঠিক হতে পারে, আর আপনি অন্য কিছু গ্রহণ করেন, সমস্যা পথে নেমে পড়ে, শুধু সেটা মনে রাখবেন। আমাকে প্রভু যিশু একটি গল্পের কথা মনে করিয়ে দেয় যা লুক লিখিত সুসমাচার পাওয়া যায়। আপনারা জানেন, যখন তিনি প্রায় 12 বছরের একজন বালক ছিলেন, তার লোকেরা তাকে নিয়ে গিয়েছিল, যেমন প্রথা ছিল প্রতি বছর নিস্তার পড়বে। আর যখন তারা জেরুসালেম নগরে উৎসবে ছিলেন এবং ভালো সময় কাটাচ্ছিলেন, আমরা বাইবেলে দেখতে পাই তারা তাকে ছাড়া 3 দিন চলে যান। আর তারা ভেবেছিলেন, হয়তো শুধু এটা ভেবেছিলেন যে যিশু অবশ্যই তাদের কোনো আত্মীয়দের মধ্যে আছেন। এখন আমরা তা করতে পারি না। যখন তারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ করতে আসেন, তখন তিনি সেখানে ছিলেন না। আর আমরা এটিকে সত্য বলে মানতে পারি না, কারণ আমরা ম্যাথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, পেন্টিকোস্টাল এবং আমাদের পটভূমি এবং আমাদের পূর্বপুরুষেরা মহান বিশ্বাসী ছিলেন। আমরা এটি সত্য বলে গ্রহণ করি, ভালো, যিশু আমাদের সাথে আছেন। আমরা তা করতে পারি না। আমাদের প্রতিদিন এবং প্রতি মিনিটে তার সাথে যোগাযোগ করতে হবে। ও, আমি সেটা ভালোবাসি। আমি ঈশ্বর এখন যা তা চাই। আমার পিতামাতার যা ছিল, আমার পূর্বপুরুষদের যা ছিল তা চমৎকার, কিন্তু তাদের যা ছিল তা ভালো। আমি মনে করি আমরা আরো বেশি পথ এগিয়ে গেছি। দেখা যাক তিনি আজ কি। আমি ফিরে তাকাতে চাই না এবং দেখতে চাই না মহাশয় মুড়ি কি করেছিলেন, কারণ আমরা মহাশয় মুড়ির চেয়ে অনেক বেশি পথ এগিয়ে এসেছি। আমাদের মণ্ডলীর সমস্যা, আমরা পিছনে তাকাই আর বলি, ঠিক আছে, দেখা যাক মহাশয়। জন ওয়েসলি কি বলেছিলেন, অন্য কেউ কি বলেছিলেন, এই কারণেই বিজ্ঞান তাদের ক্ষেত্রে ধর্মের চেয়ে অনেক দূরে। এখানে 300 বছর আগে একজন ফরাসি বিজ্ঞানী প্রমাণ করেছিলেন, আপনি যদি ঘন্টায় 35 মাইল বেগে যান, মহাকর্ষ আপনাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে নিবে। আপনি কি মনে করেন যে বিজ্ঞান আজকে সেটা উল্লেখ করবে? তারা ঘন্টায় 1900 মাইল বেগে ছুটছে এবং আরো এগিয়ে চলছে। তারা এগিয়ে যাচ্ছে, সামনের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমরা ফিরে তাকাতে চাই এবং দেখতে চাই মুড়ি কি বলেছিলেন, সান কি বলেছিলেন, ফিনি বলেছিলেন, নক্স, ক্যালভিন, তাদের অনেকে, তারা যা বলেছিল সব ঠিক ছিল। এটি তাদের সময়ের জন্য ছিল, কিন্তু আমরা এগিয়ে এসেছি। আমার পিতামহ গরুর গাড়িতে চড়তেন, আমি একটি ফোর্ড V8 চালাচ্ছি, আমার ছেলে জেট প্লেন উড়াবে। অর্থাৎ আমরা এগিয়ে যাচ্ছি, এটাই ধর্ম হওয়া উচিত। প্রভুর আগমন সামনে, মণ্ডলীকে তার ক্ষমতার মধ্যে প্রবেশ করা উচিত। বিজ্ঞান কেবল এতদূর আরোহণ করতে পারে এবং তারপরে এটি বাদ দিতে হবে, তবে আমরা অফুরন্ত উৎস পেয়েছি যে শক্তি সীমাহীন ঈশ্বরের, সেখানে আমাদের যেতে হবে যা কখনো স্পর্শ করা হয়নি। আমরা আজ রাতে আমাদের বিশেষাধিকারের অধীনে 1,000,000 মাইল নিচে বাস করছি। খ্রিস্টানদের সুবিধা উপভোগ করার থেকে আমি যখন এখান থেকে প্রতিষ্ঠানগুলিকে দেখি, তখন আমি নিজেই লজ্জিত হই। আর অসুস্থতা এবং সমস্যাগুলি যা এখন বর্তমান, আমাদের মণ্ডলীর রাস্তায় হাঁটা উচিত। অসুস্থদের নিরাময় করা, মৃতদের জীবিত করা, শয়তানদের তাড়ানো, চিহ্ন এবং আশ্চর্য কাজ করা, সমগ্র বিশ্বকে উপলব্ধি করানো যে যিশু খ্রিস্ট বেঁচে আছেন, এটাই আমাদের করতে হবে। কেন আপনারা বলছেন মহাশয় মুড়ি কখনোই না, মহাশয় মুড়ি আজ জীবিত নেই, সেটা ঠিক। আমরা প্রভুর আগমনে বাস করছি আর আমরা এটি সত্য বলে গ্রহণ করছি যে তিনি আমাদের পূর্বপুরুষদের সাথে ছিলেন। কিন্তু একদিন যখন একজন প্রতিবাদকারী মহাশয় গ্রাহামকে চ্যালেঞ্জ করেছিলেন, আমরা জানতে পেরেছিলাম যে সে আমাদের আত্মীয়দের মধ্যে ছিলেন না। তারা তাকে কোথায় খুঁজে পায়? কোথায় তারা যিশুকে কোথায় খুঁজে পেয়েছিল? ঠিক যেখানে তারা তাকে ছেড়ে যায়। কোথায় তারা তাকে ছেড়ে গেছে? প্যান্টিকোস্টের পর্ব থেকে। আমরা যিশুকে কোথায় ছেড়ে এসেছি? মণ্ডলী কোথায়? প্যান্টিকোস্টের পর্বে, যখন আমরা সেই পুরনো সময়ে প্যান্টিকোস্টের শক্তি এবং প্যান্টিকোস্টের পর্ব থেকে দূরে চলে যাই, আমরা যিশুর কাছ থেকে দূরে চলে যাই। এটা একদম ঠিক বন্ধু, আমরা আমাদের সুবিধার অধীনে বসবাস করছি। হ্যাঁ মহাশয়, প্যান্টিকোস্টের পর্বে তারা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেখানে একমাত্র জায়গা যা ম্যাথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান আর প্যান্টিকোস্টালরা তাকে খুঁজে পাবে, সেখানে যান যেখানে আপনি তাকে ছেড়ে চলে এসেছেন। প্রভুর আনন্দ কোথায়? প্রভুর শক্তি কোথায়? গির্জা আজ জিজ্ঞাসা করে, কি হয়েছে? ইতিহাসের ঈশ্বরের কি হয়েছে? তিনি তার লোকদের দৃশ্যে তাকে ডাকার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আমরা ধর্ম সম্প্রদায়ের মাধ্যমে এটা করতে পারি না। আমরা মনোবিজ্ঞানের অধীনে এটি করতে পারি না, আমরা পাটিগণিতের অধীনে এটি করতে পারি না, অথবা আমরা শিক্ষা দিয়ে এটি করতে পারি না। আমরা নিজেদেরকে আলাদা করি, নিজেদেরকে বিভক্ত করি। আমরা বিভক্ত নই, আমরা খ্রিস্ট যিশুতে প্রকৃতপক্ষে এক ব্যক্তি। আমরা সকলেই খ্রিস্টে এক, আর আমাদের ধর্ম সম্প্রদায় কখনোই তা করবে না। তারা যতই ভালো হোক, তারা তা করবে না। আমাদের শিক্ষা হলো সুসমাচারের সবচেয়ে বড় বাধা, তা হলো শিক্ষা। আমাদের যা দরকার তা শিক্ষা নয়, আমাদের শক্তি প্রদর্শনের জন্য গির্জায় পবিত্র আত্মার শক্তি এবং প্রদর্শনের প্রয়োজন আছে। যিশু কখনো বলেননি সমুদয় জগতে যাও এবং শিক্ষা প্রদান করো। তিনি কখনো বলেননি সমুদয় জগতে যাও, এবং তিনি বলেছিলেন সমুদয় জগতে যাও আর সুসমাচার প্রচার করো। আর সুসমাচার হলো পবিত্র আত্মার শক্তি পুনরুত্থান প্রদর্শন করা। আমাদের যেখানে থাকা উচিত তার থেকে আমরা এখনো 10,00,000 মাইল দূরে। আসুন আমরা এগিয়ে যাই, আসুন আমরা প্যান্টিকোস্টের পর্বে যেখানে তাকে ছেড়ে এসেছিলাম সেখানে ফিরে যাই। যিশু বলেছেন যোহন লিখিত সুসমাচারে, আমি বিশ্বাস করি, 15 অধ্যায়, তিনি বলেছেন আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। ঠিক আছে, এখন সেই দ্রাক্ষালতা যদি প্রথম শাখাটি প্রকাশ করে এবং সেই শাখা থেকে প্রেরিতের পুস্তক রচনা করে, দ্বিতীয় শাখা আরেকটি প্রেরিতের পুস্তক রচনা করবে, তৃতীয় শাখা আরেকটি প্রেরিতের পুস্তক রচনা করবে, আর সেই দ্রাক্ষালতা থেকে যে সব শাখা বের হবে তা প্রথম শাখার মতোই হবে। এখন আপনি কলম করতে পারেন, আমরা সেটা জানি। আমি একটি লেবুবর্গীয় গাছ দেখেছি যার উপর প্রায় 8 রকমের ফল ছিল। আমি একটি কমলা গাছ দেখেছি, তাতে আঙ্গুর, লেবু এবং অন্যান্য সবকিছু এর উপর ছিল, কিন্তু তাদেরকে জোড়া লাগানো হয়েছিল। এটাই আজকের বিষয়। আমরা আমাদের ধারণাগুলি জোড়া লাগিয়েছি, আমাদের ধর্ম সম্প্রদায়গুলি জোড়া লাগিয়েছি, কিন্তু সেই গাছটি যদি কখনো অন্য একটি শাখা নিজের থেকে বের করে, তবে তা সেই মূল শাখার মতোই হবে যা তাতে ছিল। হালেলুইয়া! ও মণ্ডলী একসাথে মিশে যাবে, কিন্তু আমাদের মূল শক্তির প্রয়োজন আছে, আমাদের পবিত্র আত্মার প্রয়োজন আছে, যিশু খ্রিস্টের পুনরুত্থানের শক্তি। এটাই তিনি আমাদের করতে বলেছেন। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যদি একটি আঙ্গুরলতা একটি অঙ্কুর বের করে আর এটি সুন্দর নীল আঙ্গুরের সাথে বেরিয়ে আসে, পরবর্তী যে দ্রাক্ষালতাটি এটি বের করে তাতেও সুন্দর নীল আঙ্গুর থাকবে। যদি প্রথম দ্রাক্ষালতা বেরিয়ে আসে এবং তারা পবিত্র আত্মার প্রভাবে পড়ে আর তারা মহান আলৌকিক কাজ করে এবং চিহ্ন সকল আর বিশ্বের কাছে তাদের সাক্ষ্য মোহর করে, এমনকি তাদের অনেকেই তাদের নিজস্ব সাক্ষ্য দিয়ে, তারা তাদের রক্ত দিয়ে তারা তাদের সাক্ষ্য মোহর করে, সুসমাচার আনার জন্য তারা সব ধরনের বিপদ এবং সবকিছুর মধ্যে দিয়ে গেছে, তারা কষ্ট পেয়েছিল, তাদের মারধর করা হয়েছিল, তাদের শাস্তি দেওয়া হয়েছিল। আমাদের কি স্বর্গে নিয়ে যাওয়া হবে আরামদায়ক ফুলের বিছানায়, যখন অন্যরা পুরস্কার জেতার জন্য লড়াই করে এবং রক্তাক্ত সমুদ্রের মধ্যে দিয়ে যাত্রা করে? আমরা কি আশা করি যদি আমাকে রাজত্ব করতে হয় তাহলে অবশ্যই আমাকে লড়াই করতে হবে? আর সাহস বাড়ান, প্রভু অবশ্যই আমাদের প্রয়োজন আছে। আমাদের একটি নতুন ধর্ম সম্প্রদায়ের প্রয়োজন নেই, আমাদের নতুন গির্জা ভবনের প্রয়োজন নেই। আজ আমাদের যা দরকার তা হলো একটি পুরনো সময়ের পুরনো ধাঁচে নীল আকাশ, পাপ হত্যাকারী প্যান্টিকোস্টাল পুনরুজ্জীবন, যা প্যান্টিকোস্টের দিনে জন্মেছিল এবং আবার মণ্ডলীতে ফিরে এসেছে, পবিত্র আত্মার শক্তি পুনরায় যিশুকে দৃশ্যে আনতে। ইতিহাসের ঈশ্বর সর্বদা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৃশ্যে উঠে আসেন। আমাদের এটা প্রয়োজন আছে। আজকে আমাদের মণ্ডলীর ব্যাপারটা এটাই, আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, আমরা বিশ্বের চাল চলনে পড়ে যাচ্ছি, আর ধীরে ধীরে বছরের পর বছর এটি একটু একটু মরতে শুরু করে এবং শুকিয়ে যায়। খুব শীঘ্রই এটা ছাঁটাইয়ের সময়। আমি এই বেদিতে যেমন দাঁড়িয়ে আছি, ঈশ্বর ততটা নিশ্চিত ভাবে তা কেটে দিবেন, ঈশ্বর তাকে কেটে দিবেন যাতে সে পুনরায় ফল দেয়। তিনি কিছুদিনের মধ্যেই পৃথিবীর কাজগুলিকে তা থেকে কেটে দিবেন। এমন অপমান ধর্মের নামে গির্জা যেভাবে চালিয়ে গেছে, আর আমরা খুঁজে পাই যিশু যখন চলে গেলেন তখন মৃত্যু শুরু হয়েছিল। যিশু যখন আমাদের মণ্ডলী ত্যাগ করেন, পবিত্র আত্মার শক্তি আমার মণ্ডলী ছেড়ে যায়, তখন তা হ্রাস পেতে শুরু করে এবং মারা যায়, আর এরপরে আর কিছুই নেই। এখন যখন যিশু চলে যান, মৃত্যু ভিতরে আসে। ও, এটি একটি দুঃখজনক সময় ছিল। আর লক্ষ্য করুন, তারা চারপাশে খুঁজতে থাকেন, আর তারা যিশুকে ডেকে পাঠালেন কিন্তু তিনি আসেননি, তারা আবার তাকে ডেকে পাঠালেন আর তিনি আসেননি, কিন্তু তিনি জানতেন তিনি কি করতে চলেছেন, তিনি জানেন আজ রাতে তিনি কি করতে যাচ্ছেন, এটা তার কাছে হারিয়ে যায়নি, তিনি জানেন ঠিক তিনি কি করতে যাচ্ছেন। যেন আমি এই বেদিতে দাঁড়িয়ে আছি, ঠিক ততটাই নিশ্চিত তিনি একদল প্রজা উপরে তুলে আনতে যাচ্ছেন, তিনি পরজাতীয়দের প্রজন্মের মধ্যে থেকে তার নামের জন্য একদল প্রজা তৈরি করবেন, তিনি এটা করবেন। ইহুদিদের সময় এখন হাতে, আর পরজাতীয়দের শেষ হয়ে যাচ্ছে, কারণ তারা বেরিয়ে গেছে। তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করছে, তারা তাদের লক্ষণ প্রত্যাখ্যান করছে, তারা যা কিছু ধার্মিক তা প্রত্যাখ্যান করছে, এবং এটিকে এক ধরনের টেলিপ্যাথি বা শয়তান শক্তি হিসাবে চিহ্নিত করছে এবং করবে। তারা পবিত্র আত্মার নিন্দা করছে এবং নিজেদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, আর ঈশ্বর সেই সংখ্যালঘুদের নিয়ে অল্প সময় পরে একটি শক্তিশালী মণ্ডলীতে উন্নীত করবেন, আর তারপরে আত্মাকে ইহুদিদের দিকে ফিরিয়ে দিবেন, আর পরজাতীয়দের মণ্ডলীকে ঘরে নিয়ে যাবেন। একদম ঠিক, সে এখন প্রস্তুতির মধ্যে রয়েছে। ঠিক আছে, আমরা প্রায় শেষ সময়ে এসেছি। যিশু তিনি জানতেন, আর কিছু সময় পর তিনি বললেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়েছে। কেন? শিষ্যরা ভেবেছিলেন তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। তিনি বলেছিলেন, ঠিক আছে, সে যদি নিদ্রা গিয়ে থাকে তবে ভালোই আছে। ঠিক আছে, তিনি বলেছিলেন তাদের কথা যাতে তারা বুঝতে পারেন। বলেছিলেন, তিনি মরিয়া আছেন, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না। দেখুন, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না, কারণ তারা তাকে অনুরোধ করত তাকে সুস্থ করার জন্য, কিন্তু তিনি জানতেন যে তিনি তা করতে পারবেন না, কারণ দর্শন তখনও। সেই চার দিন পর তিনি জানতে পারলেন যে সেই সময়ই পিতা তাকে বলেছিলেন। কত সুন্দর! তিনি কবরের সামনে বললেন, পিতো, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ, কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম। দেখুন, তিনি আগের থেকেই জানতেন তিনি কি করতে যাচ্ছেন। তিনি বলেছিলেন, আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। এখন আমি কল্পনা করতে পারি যে ছোট্ট বাড়িটি সত্যি ভেঙে গেছে, পরিবারের উপার্জনকারী চলে গেছে, দুঃখ। ও, এটা চমৎকার যখন আপনার একটি দুঃখী বাড়ি অথবা একটি দুঃখী হৃদয় থাকে এবং যিশু হঠাৎ আবির্ভূত হন, তাই না? আমি মার্থাকে কল্পনা করতে পারি, কালো ঘোমটা পরা একজন সুন্দরী ছোট মহিলা আর ছোট মরিয়ম, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে বলছে, আমরা কি করব, বাবা মা চলে গেছেন, আর আমাদের মূল্যবান ভাই, আমরা গির্জা ছেড়ে এসেছি এবং আমরা তাদের থেকে বহিষ্কৃত হয়েছি, আর নাসরতের যিশুকে অনুসরণ করতে বেরিয়ে এসেছি, আর তাকে দূরে টেনে নিয়ে গেছেন এবং আমাদের ছেড়ে চলে গেছেন কোথাও। আমি একজন সমালোচককে এসে বলতে শুনতে পাচ্ছি, আরে কোথায় সে ঐশ্বরিক নিরাময়কারী, সেই গালিলের ভাববাদী, সে এখন কোথায়? দেখুন, যখন সত্যি তার কিছু করার সময় আসে, তিনি চলে গেছেন। এটা সেখানে, দেখুন, ঈশ্বর এটা করতে ভালোবাসেন। শুধু মানুষকে জানতে দিতে, মানুষদেরকে প্রকাশ করতে তারা কি, হ্যাঁ, তারা আসলে কি তা দেখানোর চেষ্টা করছি। তিনি তাদের আশীর্বাদ দেন, তিনি উপস্থিত হন, নিজেকে প্রকাশ করেন, লোকদের কাছে নিজেকে পরিচয় করিয়ে দেন, তারা কি ধরনের প্রতিক্রিয়া করে তা দেখার জন্য, তারা এটি নিয়ে কি করবে তা দেখার জন্য। এখন আমরা খুঁজে পাই, কয়েকদিন পর, চার দিন, লাশার মারা গিয়েছিলেন, তারা তাকে কবর দেয়, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন। এখন যে কেউ জানেন যে তিন দিন পর বিকৃতি শুরু হয়, প্রথমে নাক মুখের উপর পড়ে, তারপর বিকৃতি শুরু হয়, ত্বকের কৃমি শরীর খেতে শুরু করে। তারা তাকে মাটিতে শুইয়ে রেখেছিল, যেখানে তাকে রাখা হয়েছিল সেখানে গুহার উপরে একটি বড় পাথর রেখেছিলেন, আর অল্প বয়সী মেয়েরা মাঝে মাঝে সেখানে গিয়ে কবরের কাছে হাঁটু গেড়ে কাঁদত। আর কিছুক্ষণ পর খবর ছড়িয়ে পড়ল, যিশু এসেছেন, আমরা তাকে শহরে আসতে দেখেছি। ও, সে ছোট্ট মার্থা, তিনি এতটাই আপাত দৃষ্টিতে এতটাই এই বিষয়ে ধীর ছিলেন, তখন তিনি প্রমাণ করেছিলেন যে তাকে কি দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে সে আসে, সে তখন তার রাস্তায় আসে খুঁজতে। আমি রাস্তার ধারে তাদের কয়েকজনকে বলতে শুনতে পাচ্ছি, ঠিক আছে, আমি অনুমান করি যে আপনি এখন সন্তুষ্ট, আপনার ধর্ম মিথ্যা। সে তাদের উপেক্ষা করে এগিয়ে গিয়েছিলেন, সমস্ত সমালোচকদের উপেক্ষা করে এগিয়ে গিয়েছিলেন। যতক্ষণ না সে তাকে দেখতে পায়, ততক্ষণ সে এগিয়ে গেল, হয়তো রাস্তার কোণে বসে। এখন এটা আপাত দৃষ্টিতে তারা অবশ্যই, তার হয়তো তাকে তিরস্কার করা এবং তার সাথে খারাপ কথা বলার অধিকার ছিল। কেন সে দৌড়ে গিয়ে বলেনি, এখানে তাকান, এখানে তাকান, আপনি আপনি একজন ভাববাদী, ঈশ্বরের লোক হওয়ার কথা, আমরা যখন আপনাকে ডাকি তখন আপনি এলেন না কেন? কেন আমরা এখন শহরের হাসির পাত্র, আমরা আপনাকে অনুসরণ করতে আমাদের গির্জা থেকে বেরিয়ে এসেছি। মনে হচ্ছিল তার একটা অধিকার আছে, কিন্তু আপনারা জানেন যেভাবে আমি প্রচার করেছিলাম সেই মেষ শাবক ও কপট, আমরা যদি মেষ শাবক হই, একটি মেষ শাবক তার সমস্ত অধিকার ত্যাগ করে। এটা একদম ঠিক, তার কাছে পশম ছাড়া আর কিছুই নেই। তাই তাকে তা ত্যাগ করতে হবে, আর আপনাকে সমস্ত অধিকার ত্যাগ করতে হবে ঈশ্বরের সেবা করার জন্য। এটা একদম ঠিক। মহিলারা যেভাবে ছোট পোশাক পরিধান করেন তার বিরুদ্ধে আমি বলছিলাম, আপনারা জানেন, আর তারা বলছিল ঠিক আছে, আমরা আমেরিকান, আমরা যা করতে চাই তা করতে পারি। আমি বললাম সেটা ঠিক, কিন্তু আপনি যদি মেষশাবক হন, আপনি আপনার অধিকার ত্যাগ করবেন সিগারেট খাওয়া আর এরকম আচরণ, এটি একজন মহিলার করা সবচেয়ে খারাপ কাজ। এটা একদম ঠিক। একজন ভদ্রমহিলা আমাকে বললেন কিছু সময় আগে, আমার সাথে কথা বলছিলেন কিন্তু ভাই ব্রানাম, তারা অন্য কোনো জামা কাপড় তৈরি করেন না। আমি বললাম কিন্তু তারা এখনো সেলাই মেশিন তৈরি করে এবং বিক্রি করে, এটা নিয়ে কোনো অজুহাত চলবে না। এটা একদম ঠিক। মনে রাখবেন, কোনো একদিন আপনি হয়তো আপনার স্বামীর কাছে শুদ্ধ হবেন, কিন্তু আপনি এর জন্য ব্যভিচারের জবাব দিবেন নিশ্চিতভাবে। যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আজ পেন্টিকোস্টাল মহিলাদের সাথে কি ঘটছে তা আমি ভাবছি, কিভাবে আপনারা সে পুরানো পরম্পরা থেকে দূরে চলে গেছেন, আপনাদের মায়েরা কিভাবে লম্বা চুল রাখতেন, আর আজ পেন্টিকোস্টাল মহিলারা মার্ডি গ্রাসের দলের মতো রং লাগাচ্ছেন, আর তাদের চুল কেটে ফেলেছেন, আর ছোট ছোট জামা কাপড় পরছেন ঠিক বাকিদের মতো। বাইরে বের হয়ে বিকেলে উঠোনের ঘাস কাটার সময় যখন পুরুষরা আসছেন, আপনি কি বুঝতে পারেন মহিলারা তাদের সাথে ব্যভিচার করার জন্য আপনাকে উত্তর দিতে হবে? আপনি সেই উদ্দেশ্যে তাদের কাছে নিজেকে উপস্থাপন করেন। এটি মণ্ডলী এবং তার লোকদের উপর একটি মন্দ আত্মা, আর তারা এটি জানে না, অন্ধ এবং তা জানে না। এটাই সত্য। হয়তো আপনি বলতে পারেন ধর্মপ্রচারক হিসেবে এটা বলার অধিকার আমার নেই, ঠিক আছে, আমাকে পবিত্র আত্মার প্রদর্শনা অনুসরণ করতে হবে, এটাই আমি বলতে পারি। আমি যদি বিচারের সময় আপনার সাথে দেখা করি, তখন আমার হাতে আপনার রক্ত থাকবে না। শয়তানের প্রতিটি ভূমি থেকে দূরে সরে যান, এটা থেকে দূরে থাকুন, তার থেকে দূরে সরে যান। আমি চিন্তা করি না কতজন টেলিভিশন তারকা, আপনি এখানে একজন টেলিভিশন তারকা নন, আপনি একজন ঈশ্বরের কন্যা। অন্য একদিন সকালে পালকদের মণ্ডলীতে প্রচার করেছিলাম একজন বৃদ্ধ ক্রীতদাসের সম্পর্কে, অনেক আগে যখন তারা ক্রীতদাস বিক্রি করত, আর তারা এসে তাদের নিলামে কিনে নিয়ে যেত, আর সেই লোকরা তারা কাঁদছিল, কারণ তাদের জন্মভূমি তারা আর কখনো ফিরে যেতে পারবে না। আর তারা তাদের চাবুক মারত, আর তারা তাদের ক্রয় করত, ঠিক যেমন আপনি একটি গাড়ি ক্রয় করেন শুধু যে কোনো কিছুর জন্য দাম, আর মানুষ বিক্রি করত। আর একদিন একজন ক্রেতা আসেন, একজন দালাল, একটি বড় বাগানে বরং, আর সে বলল, বিক্রয়ের জন্য আপনার কাছে কতজন ক্রীতদাস আছে? বলল, ঠিক আছে, আমার কাছে অদল বদলের জন্য কিছু আছে। তারা তাদের বড় করার চেষ্টা করবে মা বাবাদের নিয়ে। তার কাছে কোনো বিবাহিত মহিলা যদি একটু দুর্বল মহিলা হয়ে থাকে, এই বড় সুস্থ পুরুষদের নিয়ে গিয়ে তাদের বংশবৃদ্ধি করে ঘোড়া এবং পশুদের মতো। কখনোই এটা ঠিক ছিল না। ঈশ্বর মানুষ তৈরি করেছেন, মানুষ দাস বানিয়েছে, এটা দিয়ে আরম্ভ করা ঠিক নয়, কখনোই নয়। ঈশ্বর কোন মানুষকে দাস করতে চান না। না মহাশয়, কি ঘটছে তা দেখুন। তারপর সেই সবের মাঝেই এই লোকটি বলল, ঠিক আছে, আমি তাদের কিছু কিনতে চাই। তিনি সেখানে এক যুবককে লক্ষ্য করলেন, তাদের তাকে বেত্রাঘাত করতে হয়নি, তার চিবুক উপরে ছিল, মাথা উপরে, একজন সত্যিকারের ভদ্রলোকের মতো ঘুরে বেড়াচ্ছেন। আর সেই দালাল বলল, আমি তাকে কিনতে চাই। সে বলল, কিন্তু সে বিক্রির জন্য নয়। সে বলল, বেশ কেন? বলল, তিনি কি কর্তা? সে বলল, না, সে একজন ক্রীতদাস। ঠিক আছে, বললেন, কেন, আপনি কি তাকে বাকিদের থেকে ভালো করে খেতে দেন? সে বলল, না, সে সেখানে বাকিদের সাথে মেঝেতে খায়, সে একজন ক্রীতদাস। বলল, কি তাকে বাকিদের থেকে এত আলাদা করে তোলে? আর কর্তা বললেন, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু একদিন জানতে পারলাম জন্মভূমিতে তার পিতা গোষ্ঠীর রাজা, আর যদিও সে বাড়ি থেকে দূরে একজন বিদেশী, তবুও সে জানে যে একজন রাজার ছেলে, এবং সে নিজেকে তার মতো আচরণ করে। যদি একজন আফ্রিকান আদিবাসী বুঝতে পারেন যে তার পিতা একজন রাজা, আর এখানে একটি বিচিত্র দেশে একজন বিদেশী হয়েও সে জানে যে সমুদ্রের ওপারে সে একজন রাজার পুত্র, তোমরা যখন ঈশ্বরের পুত্র কন্যা, তখন নারী ও পুরুষদের নিজেদের আচরণ কেমন হওয়া উচিত? তার মতো আচরণ করুন। অবশ্যই নিজেদের আচরণ, নিজেদেরকে পরিষ্কার করুন এবং ঈশ্বরের পুত্র ও কন্যার মতো আচরণ করুন। আশ্চর্য কি অবস্থা! এখানে আমরা ও ছোট মার্থা দৌড়ে বেরিয়ে এসে, তাকে দেখতে মনে হচ্ছিল তার কাছে একটি তার বিরুদ্ধে কিছু বলার একটি উপায় ছিল। তুমি আমার ভাইয়ের কাছে এলে না কেন? দেখুন, আমরা আপনার জন্য এত কিছু করেছি, আর আপনি আমাদের হতাশ করেছেন। ঠিক আছে, যদি সে এটি বলতেন, তবে গল্পটি যেভাবে শেষ হয়েছিল তা কখনোই শেষ হতো না। না মহাশয়, এইভাবে আপনি ঈশ্বরের ঐশ্বরিক দানের সান্নিধ্যে আসেন। যদি ঈশ্বর একটি দান প্রেরণ করেন, আপনাকে সঠিকভাবে তার সান্নিধ্যে আসতে হবে। আপনি যদি কখনো তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন, আপনাকে সঠিকভাবে তার সান্নিধ্যে আসতে হবে। আর মার্থা তা জানতেন। তিনি সম্ভবত সুনেমিয়া মহিলা এবং তার শিশুটির সম্পর্কে পড়েছিলেন। সেই সুনেমিয়া মহিলা যদি জানতেন যে ঈশ্বর ইলিশায়ের মধ্যে ছিলেন, তাহলে তিনি যিশুর মধ্যে কত বেশি ছিলেন নিশ্চিতভাবে। সুতরাং তিনি সঠিক পদ্ধতি দ্বারা সান্নিধ্যে আসেন। তিনি দৌড়ে গিয়ে তার পায়ে পড়লেন। আমি সেটা পছন্দ করি। পায়ের কাছে পড়ে বললেন, প্রভু, এটা তার সঠিক উপাধি, এটাই তিনি ছিলেন, তিনি তার প্রভু ছিলেন। প্রভু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরিত না। ও, আমি কেবল তার মহান হৃদয়কে কল্পনা করতে পারি। যখন তিনি সেই সুন্দরী মহিলার দিকে তাকালেন, তার গাল বেয়ে অশ্রু বয়ে যাচ্ছে। বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরিত না। সে কি বলেছিল দেখুন, আর এখনো আমি জানি, যদিও তিনি মারা গেছেন, যদিও চামড়ার কৃমি তার শরীরে হামাগুড়ি দিচ্ছে, এখনো হে প্রভু, আপনি ঈশ্বরের কাছে যা কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। ও, এটাই রহস্য। আপনি বলতে পারেন, আমি প্রতিটি হাসপাতালে দেখেছি, ডাক্তার বলছে আমি মরে যাব, কিন্তু এখনো প্রভু, আমি সম্পূর্ণ বাতের ব্যথায় পঙ্গু, আমি নড়াচড়া করতে পারি না, কিন্তু এখনো প্রভু, এই ছোট্ট শিশুটির কাছে গত রাতে এত বড় জল ছিল, আপনি কিছুই করতে পারেন না, এটি ছড়িয়ে পড়বে এবং তার ছোট্ট মাথাটি ফেটে মারা যাবে, কিন্তু এখনো প্রভু, তিনি এখনো একই ঈশ্বর, তিনি এখনো একই প্রভু, এখনো প্রভু, আর তিনি সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিণে বসে আছেন, যা আমরা দাবি করি যে তিনি আমাদের জন্য করেছেন, সেই বিষয়ের উপর সুপারিশ করেন। এখন আমি সত্যি ধার্মিক বোধ করি, অবশ্যই করি। আপনি যেভাবেই হোক আমাকে একটি পবিত্র গড়ান বলতে যাচ্ছেন, তাই আপনিও শুরু করতে পারেন এবং এটি শেষ করতে পারেন। তাই হ্যাঁ মহাশয়, এখনো প্রভু, আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। আমার নামে পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, আমি তাহা করিব, যিশু বলেছেন। এখনো প্রভু, আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। ও, এটি অবশ্যই তার মহান হৃদয়ে প্রবেশ করে। তিনি বলেছিলেন, তোমার ভাই আবার জীবিত হবে। সে বলেছিল, হ্যাঁ প্রভু, সে জীবিত হবে। সে ভালো ছেলে ছিল। সে শেষ দিনে সাধারণ পুনরুত্থানে উঠবে। ইহুদিরা সাধারণ পুনরুত্থানে বিশ্বাস করত। শেষ দিনে পুনরুত্থানে সে উঠবে। তার দিকে দেখুন, তিনি তার ছোট্ট আত্মাকে একসঙ্গে নিয়ে আসেন। তিনি বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন। হে আমা, এর আগে কখনো এমন কথা কোনো মানুষ বলতে পারেনি, এর পরে আর কখনো হবে না বলা যায়। একমাত্র তিনি বলতে পারেন, আমি পুনরুত্থান ও জীবন। প্রভু বলেন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? সে বলেছিল, হ্যাঁ প্রভু। ও, সে জানতো যে কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা হতেই হবে। যখন একটি সৎ হৃদয় থেকে বিশ্বাস ঈশ্বরের সাথে দেখা করে, তখন তাদের সবকিছু ঠিক এইভাবে একত্রিত হয়, কিছু একটা ঘটতে হবে। আমি আজ রাতে এই শ্রোতাদের চ্যালেঞ্জ করছি যীশু খ্রিস্টের নামে, আপনার বিশ্বাসকে ঈশ্বরের সাথে এইভাবে সংযুক্ত হতে দিন। কয়েক মিনিটের মধ্যে আমরা আরেকটি প্যান্টিকোস্ট পাবো। এই শহরে এমন একটি পুনর্জীবন শুরু হয়ে যাবে, সেটা দাবিয়ে রাখার জন্য দেশে যথেষ্ট পুলিশ থাকবে না। সেটা ঠিক, একটি বাস্তব পুনর্জীবন হবে। এখনো প্রভু, ঠিক আছে প্রভু, আমরা এটির থেকে সরে গিয়েছিলাম, আমরা এটি করেছি আর ওটি করেছি, আপনি কি করেছেন তাতে আমার কিছু যায় আসে না। এখনো প্রভু, তিনি আপনার ডাকের অপেক্ষা করছেন, ইহা কি বিশ্বাস করো? নিশ্চয়ই, হ্যাঁ মহাশয়। আর এখনো আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন তাহাকে কোথায় রাখিয়াছ? এখন তিনি কবরের কাছে যান। তিনি ক্রন্দন করার জন্য যথেষ্ট মানুষ ছিলেন, তিনি মৃতদের জীবিত করার জন্য যথেষ্ট ঈশ্বর ছিলেন। এখানে কিছু সময় আগে একজন মহিলা, যিনি একটি নির্দিষ্ট গোষ্ঠীর অন্তর্গত ছিলেন, আমি কখনোই এটাকে অভ্যাস করে তুলিনি ধর্ম সম্প্রদায়ের বিষয়ে, কিন্তু এই মহিলা, তারা বিশ্বাস করে না যে যীশু ঐশ্বরিক ছিলেন। তারা বলতেন তিনি একজন ভাববাদী মাত্র। এখন তিনি যদি একজন ভাববাদী হয়ে থাকেন, তবে আমরা সকলেই পাপের মধ্যে আছি। তিনি হয় ঈশ্বর ছিলেন, ঈশ্বরের চেয়ে কম কিছু নন, অথবা বিশ্বের সবচেয়ে বড় প্রতারক ছিলেন, সেটা ঠিক। তিনি একজন মানুষের চেয়ে বেশি ছিলেন। সে বলল, তিনি ঐশ্বরিক ছিলেন না। আজকের এই সামাজিক সুসমাচারে এর অনেক কিছুই আছে। যীশু খ্রিস্টকে ভাববাদী বানানোর চেষ্টা করছে। কেন? তিনি ছিলেন ভাববাদীদের ঈশ্বর, নিশ্চয় তিনি ছিলেন। সে বলল, আমি আপনার বাইবেলের দ্বারা এটি প্রমাণ করব। তিনি একজন মানুষ ছিলেন। আমি বললাম, আপনি করেন? আর সে বলল, যখন তিনি লাশারের কবরে গিয়েছিলেন, বাইবেল বলে তিনি কেঁদেছিলেন, তাকে মরণশীল হতে হবে, নতুবা তিনি কাঁদতে পারেন না। আমি বললাম, ভদ্রমহিলা, এটা কি আপনার শাস্ত্র? আমি এখানে এটি বলার জন্য অপবিত্র হতে চাই না, তবে আমি তাকে যা বলেছিলাম তা আমি আপনাকে বলবো। সে বলল, এটাই। আমি বললাম, খুদায় মারা যাওয়া মুরগির ছায়া থেকে তৈরি ঝোলের চেয়ে এই বক্তব্যটি দুর্বল। আমি বললাম, ঠিক আছে, আপনার দাঁড়ানোর জন্য কোনো স্থান নেই। সে বলল, কেন? তিনি কাঁদলেন, যা দেখায় তিনি নশ্বর ছিলেন। আমি বললাম, তিনি নশ্বর ও অবিনশ্বর উভয়ই ছিলেন, তিনি ঈশ্বর দেহে ছিলেন। সে বলল, ও বোকামি। আমি বললাম, তিনি কাঁদতে কাঁদতে কবরে গেলেন, সেটা যথেষ্ট সত্য, কিন্তু যখন তিনি তার আত্মাকে উপরে তুললেন, বাইবেল বলে তাকে দেখার মতো কিছু ছিল না, কোনো সৌন্দর্য ছিল না যে আমরা তাহার আকাঙ্ক্ষা করি। কিন্তু যখন তিনি তার কাঁধ সোজা করে বললেন, লাশার বাইরে আইসো, আর একজন মানুষ যে চার দিন আগে মারা গিয়েছেন এবং কবরে পচে গিয়েছেন, সে বেরিয়ে আসে, সেটা একটি মানুষের চেয়ে বেশি ছিল। আমাকে দেখেন, মানুষ এটা করতে পারে, এটা কি ছিল? বিকৃতি তার কর্তাকে জানে, জীবন তার সৃষ্টিকর্তাকে জানে, কিছু ঘটতেই হবে। তিনি আদেশ করলেন এবং একজন ব্যক্তি যিনি মৃত এবং চার দিন কবরে ছিলেন পুনরুত্থিত হলেন, আর তার পায়ে দাঁড়ালেন আর জীবিত হলেন। হালেলুইয়া! সেটা ঈশ্বর তার পুত্রে ছিলেন। হ্যাঁ মহাশয়, সেটা ঈশ্বর তার মাধ্যমে নিজেকে প্রকাশ করছিলেন, পুত্র। সেটা ঈশ্বর কথা বলছিলেন, একজন মানুষ নয়। সেই দিন যখন তিনি গাছের উপর কিছু খাবার জন্য তাকালেন, তখন তিনি একজন মানুষ ছিলেন। তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি যখন পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে 5,000 জনকে খাওয়ালেন, তখন তিনি একজন মানুষের চেয়েও বেশি ছিলেন। তিনি ঈশ্বর ছিলেন, সেখানে তাদের খাওয়াচ্ছিলেন। তিনি একজন ভাববাদীর চেয়েও বেশি, একজন মানুষের চেয়েও বেশি, তিনি একজন ঈশ্বর মানব ছিলেন, নিশ্চয়ই। সেই রাতে সেই ছোট্ট নৌকার উপর শুয়েছিলেন, আর শক্তিশালী সমুদ্র গর্জন করছিল, এবং সেই সমুদ্রের মধ্যে বোতলের ছিপির মতো লাফাচ্ছিল। যখন সমুদ্রের 10,000 শয়তান শপথ করেছিল যে তারা তাকে সে রাতে ডুবিয়ে দেবে, তিনি একজন মানুষ ছিলেন, অসুস্থদের জন্য প্রার্থনা করতে দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেখানে শুয়েছিলেন, আর বাতাস তাকে বিরক্ত করতে পারেনি। তিনি যখন ঘুমিয়েছিলেন তখন তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু যখন তিনি জেগে উঠলেন তখন নৌকার পালের দড়ির উপর পা রাখলেন, উপরের দিকে তাকিয়ে বললেন, শান্ত হও, আর ঢেউ ও বাতাস তার কথা শুনল। সেটা একজন মানুষের চেয়েও বেশি ছিল, সেটা মানুষের মধ্যে ঈশ্বর ছিলেন, নিজেকে প্রকাশ করছিলেন, সেটা ঠিক। তিনি ক্রুশে একজন মানুষ ছিলেন, যখন তিনি দয়ার জন্য চিৎকার করেছিলেন, যখন তিনি কাঁদলেন আর বললেন, আমি তৃষ্ণার্ত, তিনি একজন মানুষ ছিলেন। যখন তিনি মারা যান, তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু ইস্টারের সকালে যখন তিনি মৃত্যু নরক এবং কবরের বেষ্টনী ভেঙেছিলেন আর পুনরুজ্জীবিত হলেন, তিনি একজন মানুষের চেয়েও বেশি ছিলেন, এটি ঈশ্বরে প্রকাশিত হলেন। এতে অবাক হওয়ার কিছুই নেই যে কবি বলেছেন, জীবিত অবস্থায় তিনি আমাকে ভালোবেসেছেন, মৃত্যুতে তিনি আমাকে রক্ষা করেছেন, সমাহিত হয়ে তিনি আমার পাপ বহু দূরে নিয়ে গেলেন, পুনরুজ্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য অবাধে ন্যায় সঙ্গত করেছেন। কোন একদিন তিনি আসছেন, ও মহিমান্বিত দিন, তিনি বলেছেন, কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকিবে, ইহা কি বিশ্বাস করো? তিনি কাল আজ এবং অনন্তকাল একই। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি পবিত্র আত্মা এখন এখানে আছেন। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি তিনি আমাদেরকে তার উপস্থিতিতে পূর্ণ করবেন। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি পবিত্র আত্মা তার উপস্থিতি ঢেলে দিতে চান, সমস্ত অসুস্থদের সুস্থ করতে চান, পবিত্র আত্মা পাননি এমন সমস্ত লোককে পূর্ণ করতে। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? আসুন আমাদের পায়ে দাঁড়াই এবং তার প্রশংসা করি। আমি বিশ্বাস করি তিনি এখনই আমাদের উপর নেমে আসবেন। হে প্রভু ঈশ্বর, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, অনন্ত জীবনের লেখক, প্রতিটি ভালো উপহারের দাতা, আমরা ইহাকে বিশ্বাস করো? প্রভু, আমরা বিশ্বাস করি যে আপনি এখানে সমাধে আছেন। আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের আত্মাকে আশীর্বাদ করেছেন। আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের উপর আপনার আত্মা ঢেলে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যে আপনি গতকাল আজ এবং চিরকাল একই আছেন। আমরা বিশ্বাস করি আপনি চিরকাল বেঁচে আছেন এবং আমাদের নাম মেষশাবকের জীবন বৃক্ষ গ্রন্থে লেখা আছে। সমস্ত আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা চিরকাল বেঁচে থাকবো, কারণ আপনি চিরকাল বেঁচে আছেন। প্রভু, আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে এটি বিশ্বাস করি। আমাদের মধ্যে যা কিছু আছে আমরা তা বিশ্বাস করি প্রভু। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। আপনি কি তাকে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে এটি পবিত্র আত্মা আমাদের উপর কিছু পড়ছে। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি তিনি এখনই প্রত্যেক ব্যক্তিকে সুস্থ করতে চান। আপনি কি এটা বিশ্বাস করেন? তার কাছে আপনার হাত বাড়ান, উঠে দাঁড়ান। আপনি কি এটা বিশ্বাস করেন? পবিত্র আত্মা এখানে আছেন, এটাই সেটা পিতর বলেছেন, এটাই তিনি, এটাই তিনি পবিত্র আত্মা। হে প্রভু, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, এই লোকদের উপর আপনার শক্তি, আপনার আশীর্বাদ এবং আপনার মঙ্গল প্রেরণ করুন এবং তাদের হৃদয়কে আশীর্বাদ করুন, আর তারা যেন দেখতে পায় যে মানব পুত্র চিরকাল বেঁচে আছেন, এটা প্রদান করুন। হে প্রভু, ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের নামে আমরা তাদের আপনার কাছে উপস্থাপন করছি। কারো কাছে পবিত্র আত্মা নেই, আপনারা হাত তুলে ঈশ্বরের প্রশংসা করুন। আমি বিশ্বাস করি তিনি আপনার উপর নেমে আসবেন। কেউ তাদের উপর হাত রাখুন, এটাই সেই সময়। কেন আমরা আর অপেক্ষা করব? এটাই সেই সময়, এটাই প্যান্টিকোস্টের সময়, ঈশ্বরের কাছে ফিরে আসা, ঈশ্বরের সাথে সঠিক হন। প্যান্টিকোস্ট, জীবিত ঈশ্বরের শক্তি দ্বারা আপনার হৃদয় আলোড়িত করুন, তার আত্মাকে আপনার মধ্যে আসতে দিন, আপনার আত্মাকে সম্পৃক্ত করতে। তিনি এখানে রাতের পর রাত এখানে অসুস্থদের নিরাময় করতে, অন্ধদের দৃষ্টি দিতে আছেন। মহান এবং পরাক্রমশালী শক্তির মাধ্যমে তিনি নিজেকে চিরকাল একই হতে প্রমাণ করেন। হালেলুইয়া, তার প্রশংসা করুন, আপনার হাত উপরে তুলুন। আপনি কোথায় আছেন তা ভুলে যান, শুধু জানুন যে আপনি তার আশেপাশে আছেন, আর তার ধার্মিকতা, তার মহিমা, তার শক্তি, তার করুণা চিরকাল স্থায়ী। তিনি চিরকাল একই, প্রভুর নাম ধন্য হোক। হালেলুইয়া, ও তার পবিত্র নামের প্রশংসা হোক। ও তিনি কত বিস্ময়কর, কত পরাক্রমশালী। কতজন এই মুহূর্তে নতুন করে আপনার জীবনকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে চান? আপনার হাত উপরে তুলুন। কতজন আপনার জীবনকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে চান? শুধুমাত্র এই কয়জন? আপনার হাত উপরে তুলুন। আসুন প্যান্টিকোস্ট দেখি, ঈশ্বরের লোকদের দেখা যাক। আমি আমার হাত উপরে উঠাই, প্রভু আমি এখানে, আমাকে প্রেরণ করুন। তারপর বেদীর কয়লা সহ একটি স্বর্গদূতকে নিন এবং আমাদের উপর আপনার শক্তি প্রেরণ করুন। প্রভু ঈশ্বর, আপনার আত্মার পূর্ণতায় তা প্রদান করুন। হে পিতা, হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। বিশ্বাসী শিশু হিসাবে যারা দাঁড়িয়ে আছে, তার নামের প্রশংসা হোক। আহা, গৌরবের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে, আহা, করুণার শিশির বিন্দু। হে ঈশ্বরের প্রশংসা হোক, আমাদের আত্মা অপেক্ষা করুক। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি এটা বিশ্বাস করেন? এটাই সেই পবিত্র আত্মা যিনি আসেন, এটাই সেই অদৃশ্য শক্তি যা আমাদেরকে ঈশ্বরের রাজ্যে নিয়ে যায়। প্যান্টিকোস্টের আশীর্বাদ। ঘরে ফিরে আসুন, আপনার বাড়িতে ফিরে আসা আশা করা হয়। আপনারা মূল্যবান, ঈশ্বর চান আপনি নিজেকে পবিত্র করুন। মহিলারা নিজেকে পরিষ্কার করুন, পুরুষেরা নিজেকে পরিষ্কার করুন। আসুন ঈশ্বরের কাছে ফিরে আসা শুরু করি এবং সত্যিকারের পরিচ্ছন্ন চিত্তে ঈশ্বরের সেবা করি। ঈশ্বরের প্রশংসা করুন, পবিত্র আত্মা সভাতে নেমে এসেছেন, আপনি যা করতে পরিচালিত হন তা করুন। শুধু পবিত্র আত্মা আপনার উপর আসতে দিন, আমার বলার কিছুই নেই, আমি এখন কি বলবো জানি না। পবিত্র আত্মা এখন ভবন জুড়ে আছেন, প্রভুর নাম ধন্য হোক। প্রভুর প্রশংসা হোক, ও হালেলুইয়া, হালেলুইয়া, প্রভুর প্রশংসা হোক, প্রভুর প্রশংসা হোক। কত অপূর্ব, কত গৌরবময়, কত সুন্দর, কত সুন্দর তোমার মুখের উপর ঈশ্বরের সন্তানদের প্রশংসা। পবিত্র আত্মার উপস্থিতি এখানে চলমান এবং আমাদের তার মহিমা দেখাচ্ছেন। এই বিশাল জনতার মধ্যে একযোগে তার নামের প্রশংসা করছেন। পাশের জনের সাথে হাত মিলান, বলুন প্রভুর প্রশংসা করুন ভাই, প্রভুর প্রশংসা করুন বোন, আসুন সরাসরি প্রবেশ করি এবং ঈশ্বর আমাদের উত্তেজিত করুন, প্রভুর প্রশংসা করুন। সেটা ঠিক, আপনারা সকলে ম্যাথডিস্ট এবং ব্যাপটিস্ট এবং প্রেসবিটেরিয়ান, প্যান্টিকোস্টাল এবং সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, আর আপনি যাই হন না কেন, প্রভু ঈশ্বরের উপস্থিতিতে একে অপরের সাথে হাত মিলান। এটাই, ও হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। ও আমি খুব খুশি যে আমি তাদের একজন, আমি অনেক খুশি। ও দেওয়াল ভেঙে ফেলে, ময়লা ছুড়ে ফেলে, মহিমা প্রভুর মধ্যে স্বাধীনতা, তার পবিত্র নামের প্রশংসা, প্রভুর নাম ধন্য হোক। ও হালেলুইয়া, ঈশ্বরের প্রশংসা করুন। ও আমি এটি দেখতে ভালোবাসি, লোকেরা একে অপরের সাথে হাত মেলাচ্ছেন আর তাদের মুখ আলোকিত হয়ে উঠছে। ঈশ্বরের শক্তি বলছে এটাই, এটাই, আমরা ঈশ্বরের সন্তান, আমরা সবাই এক মহান মণ্ডলী, খ্রিস্ট যিশুতে একজন মহান ব্যক্তি, তার বধূ, মহিমান্বিত। প্রভুর আগমন নিকটবর্তী হয়ে আসছে, তার লোকেরা একত্রিত হচ্ছে এবং নিজেদেরকে ভালোবাসছে প্রেম এবং তার উপস্থিতির শক্তির সঙ্গে। ও এটি স্বর্গের মতো, ও এটি ভালো, আমেন। ও কত মহিমাময়, কত বিস্ময়কর। আত্মায় এবং শক্তিতে প্রভুর উপাসনা করা এমন একটা সময়, এটি থামানো ছিল, আমরা শুরু করি। সেখানে ভাইদের বললাম, ভাইরা থামার কোনো স্থান নেই, এখানে এর কোনো স্থান নেই, আমরা কখনোই শুরু করি না, তাই আমরা থামি না। শুধু বিস্ময়কর, কতজনের সত্যিকারের ভালো লাগছে প্রভুর উপস্থিতিতে। ও আমার, এটা চমৎকার, এখানে প্রভুর উপস্থিতি, এখন প্রভুর উপস্থিতি এখানে, অসুস্থদের সুস্থ করতে, মানুষকে সুস্থ করতে। শুধু তাকে বিশ্বাস করুন। আপনি কি তাকে বিশ্বাস করেন? আমরা যদি তাকে বিশ্বাস করতে পারি তাহলে সবকিছুই সম্ভব। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে এটি প্রভুর উপস্থিতি? এখন আমাকে একটি মুহূর্ত দিন, এখন একটি মুহূর্ত, আর একটি মুহূর্ত শুনুন, আমাকে আপনার কাছে প্রমাণ করতে দিন যে এটি এখানে পবিত্র আত্মা, আমাকে আপনাকে দেখাতে দিন যে পবিত্র আত্মা ঠিক যিনি কথা বলেন, যিনি কাজ করেন, তিনি তা জানেন। এখানে এখন কতজন আছেন যিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন? আপনাদের হাত দেখি, যাদের অসুস্থতা ছিল সেখানে লোকেরা আছে, সেখানে একজন লোক দাঁড়িয়ে আছেন। মহাশয় আপনি কি বিশ্বাস করেন? কোনো প্রার্থনা কার্ড বিতরণ করা হয়নি, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে সুস্থ করতে পারেন? আপনি কি বিশ্বাস করেন যে তিনি আমাকে আপনার কষ্ট বলতে পারেন? এটা আপনার পাশে রয়েছে। আপনি একটি অপারেশনের জন্য প্রস্তুত, সেটা ঠিক। আপনার নাম মহাশয় কার্টরাইট, সেটা ঠিক। এটা কি ঠিক? আপনার হাত হিলান, ঠিক আছে, বাড়িতে যান এবং ভালো থাকুন, আপনার এর প্রয়োজন হবে না। আপনি এটা বিশ্বাস করেন? এই পুরুষটি এই শিশুটিকে কোলে ধরে, আপনি আমাকে ঈশ্বরের দাস বলে বিশ্বাস করেন? আপনি কি এটা পবিত্র আত্মা বলে বিশ্বাস করেন? আমি তোমাকে চিনি না, এটা কি ঠিক? আমরা জীবনে আপনাকে কখনো দেখিনি, আমরা অপরিচিত। আপনি কি বিশ্বাস করেন যে পবিত্র আত্মা আমাকে বলতে পারেন যে শিশুটির কি হয়েছে, চর্মরোগ হয়েছে, সেটা ঠিক? এটা কি ঠিক নয়? অবশ্যই। আপনি এখান থেকে না, আপনার পেটের সমস্যা হয়েছে, আপনি নিজেই কষ্ট পাচ্ছেন, এটা ঠিক, তাই না? আপনি ক্যান্সার শহর থেকে এসেছেন, ঠিক আছে, ফিরে যান, যীশু খ্রিস্ট আপনাকে সুস্থ করে তোলেন। হালেলুইয়া, আপনি বিশ্বাস করেন? আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে এটি বিশ্বাস করেন? এখানে প্রভুর স্বর্গদূত এই ছোট্ট মহিলার উপর অবস্থান করছে, দয়ালু বয়স্ক, ঠিক এখানে বসে আছে, অন্তর্বৃদ্ধি রোগে ভুগছে। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে সে অন্তর্বৃদ্ধি রোগ থেকে সুস্থ করবেন? বোন, আপনি আপনার টুপিতে ছোট্ট লাল ফুলের সাথে আপনার হাত উপরে তুলুন, ঠিক আছে, ঘরে ফিরে যান আর ভালো থাকুন, আমেন। ও এটা ঈশ্বর, এটা ঈশ্বরের পুত্র খ্রিস্ট, তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন, তিনি এখানে আছেন। এখন একে অপরের উপর আপনার হাত রাখুন আর প্রার্থনার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করুন। আপনারা প্রত্যেকে, যখন আমি কাউকে এখানে আসতে বলি, এখানে আসুন ভাই, আপনারা যখন একে অপরের উপর হাত রেখেছেন দেখানোর জন্য যে ঈশ্বর সুস্থ করেন, আমার কাছেও প্রার্থনা করার জন্য ভাই আসছেন। এগিয়ে যান, ঠিক আছে, প্রভু ঈশ্বরের প্রশংসা হোক।